امام اہل سنت رضا مجدد دین و ملت رضا پروانہ شمع رسالت رضا پروانہ شمع رسالت رضا
الحمدللہ رب العالمین والصلاۃ والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک و اصحابک یا نور اللہ مدنی چینل درشک شروت الحمدللہ بچر گھرے آبار جکھن سفر مشر آگمن گھٹے আর আশেকানে আউলিয়া অপেক্ষায় থাকে কখন সাইয়েদি আলা হযরত রহমতুল্লাহি তাআলার সেই উরুস মোবারকের দিন আসবে এবং আমরা ঈসা আলাইহিস সালামের সাথে সাথে সাইয়েদি আলা হযরত রহমতুল্লাহি তাআলার উরুস মোবারককে উদযাপন করব। আর মাদানী চ্যানেল বাংলা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর পনেরোই সফর থেকে নিয়ে পঁচিশে সফর পর্যন্ত বিশেষ অনুষ্ঠান মালার আয়োজন করে থাকে। এই অনুষ্ঠান আলা হযরত রহমতুল্লাহি তাআলার জীবন ও কর্ম এই অনুষ্ঠান নিয়ে আমরা উপস্থিত থাকার চেষ্টা করব, সাথে মোবাল্লিগের দাওয়াত ইসলাম এবং নাতখা ইসলাম বই থাকবে। সাইয়েদি আলা হযরত রহমতুল্লাহি তাআলার জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা এই প্রোগ্রামে আলোচনা করার চেষ্টা করব এবং আপনাদেরকেও সাথে রাখার চেষ্টা করব কল আর এসএমএস এর মাধ্যমে। নবী রহমত শাফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে একবার জিব্রিল আমিন আলাইহি সালাতু ওয়াসালাম উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি এই কথার উপর খুশি হবেন না? আপনার উম্মতি দুরুদ শরীফ পাঠ করবে আর আমি অর্থাৎ আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেছেন আপনার ওই উম্মতের উপরে যেন দশ বার রহমত নাজিল করা হয়। নবী রহমত শাফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। একদিকে দুরুদ শরীফ পাঠ করব আমরা আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে খুশি হবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের এই অনুষ্ঠান আলা হযরত রহমতুল্লাহি তাআলার জীবন ও কর্ম নিয়ে ইনশাআল্লাহ তাবারক তাআলা একটি বিষয় আমরা রেখেছি আজকে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। আলা হযরত রহমতুল্লাহি তাআলাই কোন কোন দিক নিয়ে কাজ করে গেছেন, কোন কোন দিক নিয়ে কিতাব লিখে গেছেন, কোন কোন বিষয়গুলো আমাদের মাঝে রেখে গেছেন, কোন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি, কোন বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে পারি, কোন বিষয় নিয়ে আলা হযরত রহমতুল্লাহি তাআলাই নেকির দাওয়াত দিয়েছেন। আলা হযরত মানেই তো নেকির দাওয়াত, আলা হযরত মানেই তো হলো ইশকে রসুল, আলা হযরত মানেই হলো আহলে সুন্নাত অল জামাতের ইমান তাজা করার মতো কিছু ঘটনা। ইনশাআল্লাহ তাবারক তাআলা কোন বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু জুনায়েদ ভাই আমাদের সাথে আছেন নাতখা হিসাবে, আমরা তার থেকে অনুষ্ঠানের শুরুতে একটি কালাম শুনবো এবং আমাদের সাথে নাঈম ভাই আছেন আজকের টপিক নিয়ে কথা বলবেন, আমাদের লিয়াকত ভাই আছেন তার থেকেও শুনবো। এর পূর্বে চাচ্ছি জুনায়েদ ভাই যদি আমাদেরকে একটি কালাম শোনাতেন।
মদিনা যাওয়ার দাওনা شفیع امت نبی رحمت شفیع امت اور آور کی پان پریمی رو شربت اور آور کی پان پریمی رو شربت شفیع امت نبی رحمت شفیع امت جالا عمر بوکے تیمونا گون جالا عمر بوکے تیمونا گون پروشان تمہاری پریم جنو قدائے دین رات تمہاری پریم جنو قدائے دین رات نبی رحمت شفیع امت نبی رحمت شفیع اجازت حکم دین اجابت دونا اجازت نبی رحمت شفیع امت نبی رحمت شفیع امت حسین ابن شہادت دونا مدینہ مورے شہادت نبی رحمت شفیع امت نبی رحمت شفیع امت مدینہ جا حکم دین اجابت دونا اجازت نبی رحمت شفیع امت نبی رحمت شفیع امت امام احمد رضا جانے رحمت چشود تمہیں جانے رحمت نبی رحمت شفیع امت مدینہ جاوار دونا اجازت نبی رحمت شفیع
سبحان اللہ چمتکار ایک کلام ہمرا انوشٹھانے شروع تے سنلام درشک آج کے کون بشوئے نیے چھ آلوچنا کرار جن کتھا بولار جن اپنے ساتھ شیئر کر ارپر موبائل لیگے دعوت اسلامیر تھے آلوچنا شنب انشاء اللہ تبارک تعالی آج کے بشوئے نیے چھ درشک ایمانیر پران رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم ای سمپرکے سیدی اعلی حضرت رحمت اللہ تعالی علیہ جدی بولی فتوائے رجبیہ شریفر تریش کھنڈ جدی اپنی دیکھیں এর মধ্যে একটি চ্যাপ্টার একটি অধ্যায় রয়েছে ইমানের প্রাণ রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন খুতবায়ে রাজাবিয়া শুনি লিয়াকত ভাই, খুতবায়ে রাজাবিয়ার মধ্যে একটি কয়েকটা শব্দ আছে, হয়তো আমরাও বারবার যেখানে খুতবা দেওয়ার সুযোগ হয় জুমার দিনে যে লা ইমালা লিমাল্লা, হ্যাঁ মহাব্বত আলা, এই শুধু এতটুকু নিয়ে সাইয়েদি আলা হযরত রহমাতুল্লাহি তাআলাই খুতবা শরীফের শুধু এতটুকু নিয়ে লিয়াকত ভাই ফতোয়া রেজাবিয়া শরীফের তিরিশ খণ্ডের একটা অধ্যায় তিনি লিখেছেন এবং সেখানের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে তামহিদুল ইমান ওইটার ওই যে ব্যাখ্যা বিশ্লেষণ আলা হযরত করেছেন তিরিশ খণ্ডে ফতোয়া রেজাবিয়া শরীফের তিরিশ খণ্ডে, সেখান থেকে কিছু সংখ্যক পেজ উঠিয়ে তামহিদুল ইমান নামে কিতাব মাকতাবুল মদিনা প্রকাশ করেছে। তো আজ চমৎকার এক বিষয় নিয়েছি, ইমানের প্রাণ রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ডান দিক থেকে তো নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু শুনলাম, বাম দিক থেকে লিয়াকত ভাই আছেন, লিয়াকত ভাই থেকে কিছু আলোচনা শুনি আজকের বিষয় নিয়ে, এরপরে নাইম্বের থেকেও শুনবেন ইনশাল্লাহ তাআলা। জি হুজুর,
প্রথমত আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে ওই মাসে আমরা হাজির হয়েছি, যে মাসে সাইয়েদি আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইশকে মুহাব্বত আশা ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র ওরস মুবারক হয়ে থাকে এবং বেরিলির মধ্যে এখন হয়তোবা আশিকান রসুলের ঢল নেমেছে এবং খুব শীঘ্রই পঁচিশে সফর সেই ঢল বেড়ে যাবে এবং সবাই ইমামে আহলে সুন্নাতের ফৈজাত দ্বারা মালামাল হবে। আল্লাহ করিম আমরা যারা এই অনুষ্ঠানে বসেছি, এই অনুষ্ঠান যারা অর্গানাইজ করেছে, বিশেষ করে আপনি এবং যারাই এই অনুষ্ঠানকে সাজানোর জন্য কষ্ট করছেন, আল্লাহ তাআলা সবাইকে আলা হযরতের ফৈজাত দ্বারা মালামাল করুক।
আমিন আমিন।
আপনি বিষয় রেখেছেন ইমানের জান, ইমানের প্রাণ, ইমানের মূল রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যদি আমরা দেখি আমাদের কালেমা তৈয়বা,
জি
এই কালেমা তৈয়বার দুটি পার্ট, একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জাকির ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সারা জিন্দেগি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ে, সে মুসলমান হবে না।
রাইট,
দুনিয়াতে আল্লাহকে মানেওয়ালা অনেকে আছে, শুধু মুসলমান এজন্য হচ্ছে না, সে আল্লাহর সাথে নবীকেও মানছে না।
আল্লাহ আল্লাহ,
তার ঈমান তখনই কামিল হবে যখন সে আল্লাহকেও মানবে নবীকেও মানবে,
নবীকেও মানবে।
অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুক্ত করে নিবে এবং মনে প্রাণে তা বিশ্বাস করে নিবে, তাহলে সে মুসলমান হবে। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার আরেকটি অর্থ হচ্ছে ওনাকে জান ও দিল থেকে মহাব্বত করতে হবে। যেমন মহাব্বত ইমামে আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা করেছেন এবং আমাদেরকে শিখিয়েছেন, এবং আপনি শুরুতেই বলেছেন যে উনি ওনার পুরো জিন্দিগির মধ্যে শুধু নবীর সানাখানি করতে করতে অতিবাহিত করেছেন। শুধু তাই নয়, উনি প্রত্যেকটা জবাব ওনার শায়রের মাধ্যমে দিয়েছেন। এক শায়র খুব সুন্দর বলেন, মুহাম্মদ কি মুহাব্বত দীনে হক কি শর্তে আউয়াল হ্যায়,
রাইট,
মুহাম্মদ কি মুহাব্বত দীনে হক কি শর্তে আউয়াল হ্যায়, ইসি মে হো আগর খামি তো সব কুছ না মুকম্মল হ্যায়,
রাইট রাইট রাইট।
হ্যাঁ, যদি মুহাম্মদের মুহাব্বতই না থাকে তাহলে তো সেটা মানে কখনো মুকাম্মল হবে না, ইমানই মুকাম্মল হবে না, আপনার পূর্ণই হবে না। তো মুহাব্বত কতটুকু হওয়া উচিত আমাদের ভালোবাসা কতটুকু হওয়া উচিত, ইশক কতটুকু হওয়া উচিত। তো এ ব্যাপারে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি হাদিসে মুবারাকার মধ্যেও ইরশাদ করে দিয়েছেন। যেমন একটি হাদিসে পাক হচ্ছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, তার সন্তান এবং সকল মানুষের চেয়ে বেশি প্রিয় হই।
রাইট,
তার মানে আপনি ইমান এনেছেন, ইমানের তাকাজা কি, ইমানের মাপকাঠি কি, ইমানের শর্ত কি, আপনাকে মহাব্বত করতে হবে এবং কতটুকু মহাব্বত আপনার মায়ের চাইতে, আপনার বাবার চাইতে, আপনার সন্তানের চাইতে, এমনকি সবচেয়ে বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করতে হবে। আরেকটি জায়গায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। শুধু সকল মানুষের চাইতে নয়, মায়ের চাইতে নয়, বাবার চাইতে নয়, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার প্রাণের চেয়ে বেশি প্রিয় না।
আল্লাহ,
এই জন্য তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যখন বলেন, হুজুর আমি তো আপনাকে আমার এই জানটা ছাড়া সব কিছুর চাইতে বেশি
ভালোবাসি,
না 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 না, হে ওমর তোমার ইমান কামিল হয়নি,
কামিল হয়নি,
ইমানদার তো ঠিক আছো কিন্তু কামিল ইমান তোমার হয়নি। তুমি যতক্ষণ পর্যন্ত আমার উপর নিজের নফসের চাইতে, নিজের জানের চাইতে বেশি মহাব্বত করবে না ততক্ষণ পর্যন্ত তোমার ইমান
কামিল হবে না। আলা হযরতের পরিচয় দেখেন, আলা হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবেসেছেন। এক জায়গাতে তিনি বয়ানে গিয়েছিলেন, মাহফিলে গিয়েছিলেন, তা মাহফিলে গেলে অনেক সময় দেখা যায় তিন চার পাঁচজন বক্তা উঠে একজনের পর একজন। সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাকে কোথাও রেস্টে রেখেছেন, তিনি উঠবেন, তার আগে যে বক্তা বয়ান করছে তিনি এমনভাবে বয়ান করছে যেখানে ওই বয়ানে গোস্থাকে রসুলের পরিচয় দিয়েছে, অর্থাৎ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বেয়াদবি। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা সেখানে, অর্থাৎ যেই ঘরে বসেছেন সেখানে বসে ওই বয়ান শুনতেছিলেন, আলা হযরত ওখানেই অজ্ঞান হয়ে গেছে।
আল্লাহ,
কেমন যখন জ্ঞান ফিরলো তো আশেপাশে যারা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি অজ্ঞান কেন হয়েছেন, তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বললেন, আমার কান যদি বয়রা হয়ে যেত, আমি যদি ওই লোকটার কথাই না শুনতাম, ওই লোকটা আমার নবীর সামনে বেয়াদবি করছে আর আমার কানে আওয়াজ আসছে, এটা শুনে আমি অজ্ঞান হয়ে গিয়েছি।
আল্লাহ,
কেমন প্রেম ভালোবাসা,
কামিল মুমিন এমনই হওয়া উচিত,
এমনই হওয়া উচিত
যে যার সামনে নবী পাকের ব্যাপারে কটুক্তি করা হবে বা নবী পাকের সামনে বেয়াদবি করা হবে সে শুনবে, এটা তো কামিল মুমিনের পরিচয় হতে পারে না,
হতে পারে না।
এজন্যই উনি মানে এই অবস্থা ওনার বিরাজমান,
যেমন ভালোবাসা তার অন্তরে ছিল।
জি জি, জাকির ভাই অনেকে বলে মহাব্বত জোর করে করা যায় না, মহাব্বত হয়ে যায়। আমরা যে বলছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করতে হবে, নিজের নফসের চাইতে, নিজের সব কিছু চাইতে মহাব্বত করতে হবে, তো কিতাবের মধ্যে এসেছে মহাব্বত সাধারণত তিন কারণে হয়,
তিন কারণে হয়।
আমি যে জাকির ভাইকে মহাব্বত করব, আমি যে নাঈম ভাইকে মহাব্বত করব, আমি যে জুনাইদ ভাইকে মহাব্বত করব, কিতাবের মধ্যে এসেছে মানুষ সাধারণত তিনটি কারণে মহাব্বত করে।
তিনটি কারণ,
নাম্বার ওয়ান তার সৌন্দর্যের কারণে, যে আমি আমার জাকির ভাইকে দেখতেছি মাশাআল্লাহ ওকে দেখতে অনেক ভালো লাগতেছে, এই জন্য আমি তার সৌন্দর্যে ফানা হয়ে গেছি, ফিদা হয়ে গেছে, এই জন্য আমি তাকে মহব্বত করতেছি। আরেকটা হচ্ছে যে সে বা কামাল হয়, অনুকরণীয় হয়, এক্সট্রা অর্ডিনারি হয়, সে এমন কিছুর অধিকারী হয় যেটা দেখে আমি ফিদা হয়ে যাই, যার কারণে আমি তাকে মহব্বত করে ফেলি। থার্ড নাম্বার হচ্ছে যে সে অনেক বেশি কেয়ারিং হয়, সে আমাকে সব কিছুতে সাপোর্ট করে, সে সব কিছুতে আমাকে হেল্প করে, সহযোগিতা করে। এই তিনটি কারণ যখন পাওয়া যায় তখন বলা হচ্ছে মানুষ মহাব্বতে পড়ে যায়। আচ্ছা, যদি আমরা এই তিনটি গুণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সবচেয়ে বেশি হুসনের অধিকারী, সৌন্দর্যের অধিকারী কে ছিল? মাওলানা হাসান রেজা খান বলেন, এসা তুজে খালিক নে তরহদার বানায়া ইউসুফ কো তেরা তালিবে দিদার বানায়া। যার সর্বমহ হচ্ছে যে আল্লাহ আপনাকে এমন অতুলনীয় রূপ সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন যে সৌন্দর্যের জন্য প্রসিদ্ধ নবী ইউসুফ আলাইহিস সালাতুসসালামও আপনাকে দেখার জন্য বেকুল হয়ে উঠতেন।
আল্লাহু আকবার।
ইউসুফ আলাইহিস সালাতুসসালাম তো আমার নবীর যুগের অনেক আগে, না তো আমার নবী যদিও সৃষ্টি আগে হয়েছে কিন্তু দুনিয়াতে পরে এসেছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে সৌন্দর্যের জন্য প্রসিদ্ধ ছিল ইউসুফ আলাইহিস সালাতুসসালাম। তো ওই যুগে ইউসুফ আলাইহিস সালাতুসসালামের যুগে যিনি জুলেখা ছিল, তো জুলেখার গোলামের মধ্যে উনি ছিলেন, তো মিশরের নারীরা জিজ্ঞেস করতো যে মানে তার উপর এত ফিদা কেন তুমি, তো বললো আমি যেটার জন্য ফিদা তোমরা যদি সেটা দেখতে তাহলে তোমরাও ফিদা হয়ে যেত। তো বললো কেন, কিভাবে? তো বললো ঠিক আছে অমুক দিন আসো। তো তাদেরকে আনা হলো এবং তাদেরকে এই ওয়াকিয়া সবাই জানি, তো তাদেরকে লেবু দেয়া হলো, কোনো কোনো জায়গায় অন্য ফলের নাম এসেছে, তো ছুরি দেয়া হলো। তো এরপর ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু সালামকে হাজির করা হলো, উনি আসলেন, তশরিফ আনলেন। তো যখন ইউসুফ আলাইহিস সালাতু সালামকে মিশরের নারীরা দেখলো এবং তাদেরকে বলা হলো যে তোমরা এটা কাটতে থাকো, তো যখন তারা ইউসুফ আলাইহিস সালাতু সালামকে দেখতে লাগলো তখন তারা নিজের হাতে যে লেবু বা ফল ছিল সেটা না কেটে যে আঙ্গুল কেটে ফেলছে সেদিকেও খেয়াল ছিল না। হ্যাঁ, আব্দুল হাই ভাই যখন বয়ান আমি শুনছিলাম না এই মজুর উপর, উনি খুব সুন্দরভাবে এটার ব্যাখ্যা দিয়েছেন। বলছেন যে হুসনি ইউসুফ পে কটি মিসর মে আঙ্গুশতে জানা, বলতেছে একটা হচ্ছে জাকির ভাই কোনো জায়গায় আপনি একটা কাটা আছে, কোনো একটা ধারালো জিনিস আছে, ছুরি আছে, আপনি হেঁটে যাচ্ছেন এটা কেটে গেল,
মানে অজান্তে কেটে গেছে,
অজান্তে কেটে গেল। আর একটা হচ্ছে কাটা, আপনি নিজে কাটা,
নিজে কাটা।
আচ্ছা, এটা তো মুশকিল বিষয় না, এমনি অজান্তে কাটা আর আপনি নিজে নিজের আঙ্গুলকে কাটতেছেন,
এটাই বলা হয়েছে।
হ্যাঁ হ্যাঁ, এটাই বলা হয়েছে হুসনি ইউসুফ পে কাটি
জি।
হ্যাঁ, এখানে তো ওনার হুসেন দেখে,
ওনার হুসেন
দেখে, সৌন্দর্য দেখে মিশরের নারীরা আঙ্গুল কেটে ফেলেছে। তো বলা হচ্ছে আমার নবী পাকের সৌন্দর্য দেখে নাই মর্দানে আরব, যারা আরবের যারা যুবকরা ছিল, মর্দ যারা ছিল, এরা শুধু নাম শুনে নিজের গর্দান দিয়ে দিয়েছে
1400 বছর ধরে, এখনো তৈয়ার আছে গর্দান কাটার জন্য।
তো সৌন্দর্যের কথা আমি বলছিলাম যে মহাব্বত কেন হয়, সৌন্দর্যের কারণে হয়। আর আমরা যদি দেখি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর আর কে হতে পারে,
হয়তো
জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাইরে তাশরিফ নিয়ে আসলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মোবারকের বাইরে তাশরিফ নিয়ে আসলেন, আকাশের দিকে চোখ দিয়ে একবার 14 তারিখের চাঁদের দিকে তাকাচ্ছেন, একবার নবী পাকের দিকে তাকাচ্ছেন, একবার চাঁদের দিকে, একবার নবী পাকের দিকে। এভাবে তাকাতে তাকাতে একসময় তিনি বলেও ফেললেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনবার 14 তারিখের চাঁদের চেয়েও বেশি সুন্দর।
আল্লাহ,
এজন্যই তো আমরা এটাই বলি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত যদি সৌন্দর্যের কারণে করা হয় তাহলে ওনার চাইতে বা হুসেন আর কে আছে,
আর কে হতে পারে,
এর চাইতে বা হুসেন আর কে আছে। আচ্ছা, যদি আমি বলি যে সৌন্দর্য তো সৌন্দর্য, দুনিয়ার যদি কোনো সৌন্দর্য মানুষ থাকে, সুন্দর মানুষ থাকে না, তার কোনো না কোনো খামি থাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কোনো খামি নাই। আপনি যদি দেখেন যিনি সুন্দর, যিনি দেখতে সুন্দর, তিনিও কিন্তু পারফিউম লাগায়। কেন? যে আমি সুন্দর ঠিক আছি, কিন্তু আমার শরীর থেকে যাতে কোনো মানে গন্ধ না আসে, আমার কাছ থেকে যাতে কেউ দুর্গন্ধ না পায়, সুগন্ধ পায়, জন্য খুশবু লাগায়। সৌন্দর্য যতই হোক সে নিজেকে ফিটফাট রাখে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসন দেখেন, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এসেছে যে আমার নবীর ঘামও খুশবুদার,
সুবহানাল্লাহ সুবহান,
আমার নবীর ঘাম মুবারক খুশবুদার, আর এমন খুশবুদার এক নারীর, এক মেয়ের বিবাহের জন্য তার বাবা পারফিউম নিতে এসেছে, খুশবুর জন্য কিছু টাকা নিতে এসেছে, হাদিয়া নিতে এসেছে নবী পাকের কাছে, নবী পাক তাকে হাদিয়া না দিয়ে নিজের ঘাম মুবারক একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছে, যাও এটা তোমার মেয়েকে দিয়ে দাও, তো এটাই তোমার মেয়ের জন্য খুশবু হয়ে যাবে। তাহলে দেখুন আমরা যে অনেক সৌন্দর্যের প্রেমে পাগল হয়ে যায়, তো তাদেরও কিন্তু কিছু না কিছু দুর্গন্ধ বের হয়, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের মধ্যেও সুগন্ধ আছে, ঘামের মধ্যেও খুশবু আছে। এজন্যই তো শায়ের আরো বলেন, আরসা হুয়া তাইবা কি গলিও সে ইয়ে গুজরে হে ইস ওয়াক্ত ভি গলিও মে খুশবু হ্যায়। নবী পাক সাল্লামের যে খুশবু না সেটা এখনো যারা মদিনায় যায় আর যাদের ইশকের নাক আছে তারাই এই খুশবুটা পেয়ে থাকে। তো আমার বলার উদ্দেশ্য এটা, ইনশাল্লাহ আরো পয়েন্ট বলবো, যেহেতু নাইম ভাই নাইম ভাই কোন সুযোগ দেওয়া দরকার। তো মানুষ মহব্বত এজন্যই করে যে সে যাকে মহব্বত করে সে দেখতে সুন্দর হয়। তো নবী পাক সাল্লাম, যেহেতু আমরা বলছি ইমানের মূল হচ্ছে নবী পাক, তো নবী পাককে যদি আমরা শুধু সৌন্দর্যের কারণেও মহব্বত করি, নবী পাকের চাইতে সুন্দর আর কি আছে আমাকে দেখিয়ে।
আল্লাহ আল্লাহ আল্লাহ, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার এই ভালোবাসার কথা, ইশকের কথা যদি সফরের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আলোচনা করা হয় তবে শেষ হবে না
জি।
এমন ইশক, এমন ভালোবাসা, এমন কিছু রেখে গেছেন আমাদের জন্য, শেষ জমানার মানুষের জন্য আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাই। এগুলো আলোচনা করে মাসের পর মাস অতিবাহিত হয়ে যায়। আজকাল আল্লাহ তালার দয় নাইম ভাই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার হায়াতের উপরে, জীবনের উপরে মানুষ পিএইচডি করছে, কি করছে তার পুরো তথ্য জানার জন্য, কেমন ছিল তিনি, কেমন কাজগুলো করে গেছেন, কেমন লেখনী লিখে গেছেন, মানুষ তার জীবনী নিয়ে আজকে পিএইচডি করছে। তো তার এই ইশকের কথা, ভালোবাসার কথা যদি পুরো মাস না পুরো বছর ধরেও যদি আলোচনা করা হয় টাইম পার হয়ে যাবে, বছর পার হয়ে যাবে, কিন্তু আলা হজরতের ভালোবাসার কথাগুলো শেষ হবে না। কিছু কথা, কিছু আলোচনা যদি আপনি তুলে ধরতেন।
সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি, যিনি 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ, এবং মুজাদ্দিদ যখন আসে জমিনের মধ্যে তশরিফ আনেন, তো পুরো পৃথিবীবাসীকে তিনি এমন একটা জাগরণ তৈরি করেন, যেই জাগরণের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত, আল্লাহ পাকের দিকে ধাবিত হওয়া, সাথে সাথে পুরো পৃথিবী জুড়ে যে কুসংস্কার রয়েছে কুসংস্কারগুলো দূরীভূত করে
দূর হয়ে যায়।
মানুষ যখন ঈমানের কুশবু থেকে, ঈমানের মূল থেকে পিছু হটা শুরু করলো, মানুষ যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলের ত্রুটি নেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্রুটি চিন্তাও করা যাবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অতুলনীয় হিসেবে সৃষ্টি করেছেন, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুস্তাগি করা, বেয়াদবি করা যখন মানুষ শুরু করলো, তখন আলা হযরত ইমাম আহলে সুন্নাত ওই পয়েন্টগুলা মানুষের সামনে উপস্থাপন করছেন যে আমি যদি একজন ইমানদার হই, আমার মহাব্বতের রাসূলটা কেমন হওয়া চাই। তো আলা হযরতের পুরো জিন্দেগিটা তিনি নিজের মতো করে নয়, বরঞ্চ সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ, যা সবচেয়ে বেশি মহব্বত কারা করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ। তো ইনারা যে ঈমানের সতেজতা ইনাদের মধ্যে ছিল, যে ঈমানের বৈশিষ্ট্য তাদের মধ্যে ছিল, ঈমানের যে ঘ্রাণ ছিল, আলা হযরত জিনিসটা পুরো পৃথিবীবাসীর জন্য 1400 শতাব্দীতে এসে আমাদের কাবার উপহার দিয়েছে, কেমন হওয়া উচিত ঈমান। তো ঈমানের মূল, ঈমানের রু, ঈমানের প্রাণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলে দেওয়ার মধ্যে আমি বলছি এমন না, মাদানী চ্যানেল বলছে এমন না, আলা হযরত বলছে এমন না, বরঞ্চ এটা তো সাহাবায়ে কেরামের আদর্শ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই তারবিয়তটাই পেয়েছে। যেমন আপনাকে যদি বলি ঈমানটা কি, তো স্বাভাবিক বলে ঈমান মানে বিশ্বাস স্থাপন করা। তো শুধুমাত্র বিশ্বাস স্থাপন করার মধ্যে ঈমান এতটুকুর মধ্যে লিমিট না, বরঞ্চ ঈমানের জন্য তিনটা স্তর ফিক্সড আছে। সেটা হচ্ছে অন্তর থেকে বিশ্বাস স্থাপন করতে হবে যে আমি আমি এক আল্লাহকে মানি এবং তার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এটা মানতে হবে। সাথে সাথে শুধু দিল থেকে আমি মানলাম, অন্তর থেকে মুখে স্বীকার করলাম না, তাও হবে না। মুখে স্বীকারোক্তি, মুখে স্বীকার করতে হবে এবং কাজের মাধ্যমে সেটা বাস্তবায়ন করতে হবে, কাজে সেটা প্রতিফলন করতে হবে। এখন মানুষ অন্তর থেকে বিশ্বাস করছে ঠিক, মানুষ মুখে স্বীকারোক্তি দিচ্ছে ঠিক, কিন্তু কাজের মধ্যে সে কতটুকু সে প্রমাণ ঘটাচ্ছে। কিন্তু এখন দেখবেন মানুষ মুহাব্বতের রাসূলের কথা বলে, কিন্তু তার কাজ কর্মে লেনদেনের তার পুরো জিন্দেগির মধ্যে সে কি আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতটা ফুটিয়ে তুলতে পারছে কিনা। যদি ফুটিয়ে তুলতে পারে, সেই ঈমান যে আছে, ঈমানের খুশবু সজীবতা অর্জন করবে। যেমন আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সাল্লাল্লাহু তাআলা ইরশাদ ফরমান, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নবী মুমিনদের কাছে তাদের নিজের জানের চেয়েও বেশি প্রিয়।
সুবহানাল্লাহ,
এটা তো হাদিস শরীফের মধ্যে আছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিচ্ছেন, যেটার অর্থ হচ্ছে এরকম যে রাসূল মুমিনদের কাছে তাদের নিজের জানের চেয়েও বেশি প্রিয়। এখন একজন যদি কেউ বলে আমি ইমানদার, যদি কেউ বলে আমি মুমিন, তো সে মুমিনের জানের চাইতে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে হবে, নাহলে তো সে ইমানদার হতে পারবে না। এটা তো আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 31 নং আয়াত আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছেন, হে নবী বলে দিন, হে আমার মাহবুব আপনি বলে দিন, কি বলে দিবেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। এখন যদি কেউ আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আমি তো আল্লাহকে ভালোবাসি, আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, যিনি রাহিম, আমি তাকে ভালোবাসবো না, তা কাকে ভালোবাসবো? তো আল্লাহ তাআলা জানেছেন, হে নবী, হে রাসূল, হে মাহবুব আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ, আমার বলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এরপর আল্লাহ তাআলা কে যদি পেতে চায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, এই সব কিছু মিলিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহব্বতের রাসূল সেটা বহিঃপ্রকাশ। এবং আল্লাহ তাআলা বিভিন্ন জায়গার মধ্যে যেটা এলান করেছেন, হাদিসে পাকের মধ্যে এসেছেন, এই সব কিছুর বাস্তব নমুনা, বাস্তবিক জীবনে যেটা প্রতিফলন ঘটিয়েছেন সেটা হচ্ছেন সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানুল্লাহ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা, যখন পাহাড়ের গুহার মধ্যে ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
সাপে দংশন করবে সেটা কিভাবে সহ্য, নিজের পা দিয়ে গর্তকে ডেকে দিয়েছেন, নিজে আঘাত সহ্য করেছে, সাপের কামড় নিজে খেয়েছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেফটি দিয়েছে। একটু আগে লিয়াকত ভাই বলে দিয়েছেন জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, এটা হাদিসে পাকের মধ্যে আসছে, বয়ান যে কেউ দিতে পারে, যে কেউ শুনাইতে পারে, কিন্তু প্রতিফলন ঘটানোর ক্ষেত্রে সিদ্দিক আকবর করে দেখিয়েছেন, বাস্তবায়ন তো সিদ্দিক আকবর করেছেন। এটা হচ্ছে ইশকে রাসূলের বিষয়, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বত একদিকে, নামাজ এটা ফরজ একদিকে, তো তারার মহব্বতের রাসূলকে প্রাধান্য দিয়েছে। এরপর যদি আসেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা, তিনি উহুদের ময়দানে বলা হচ্ছে 70টির বেশি তীর
লেগেছে
ইনার শরীর মোবারকের মধ্যে রেখেছে, সেফটি কাকে দিয়েছেন, দয়ালু নবীকে দিয়েছেন, রাহমাতুল্লাহ আলামিনকে দিয়েছেন। আমার তীর 100টা না, 1000 তীর, আমার যতগুলো লোমা আছে এতগুলো তীর আমি খাবো, এরপর আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সেফটি দিব, কারণ আমার রাসূলের নিরাপত্তা দিতে পারলে আমার জান চলে যেতে পারে, তারপর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেফটি দিতে হবে। আল্লাহ হযরত সেজন্যই তো বলেছেন, অর্থাৎ আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপর রেজার জান ফিদা, একটা ফিদা না, একটা জান না, একটা জান কুরবান না, যদি আল্লাহ তাআলা রেজাকে, আহমদ রেজাকে যদি 1000 জান দান করে, একটা কুরবানি গেছে, আবার যদি জান দান করে, ওই 1000 জান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকের উপর কুরবান করে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নয়, নাম মোবারকের উপর, নামকে কত ইজ্জত করতেছে, সম্মান করতেছে। এগুলো আলা হযরত নিজ থেকে কিছু করে নাই, আলা হযরত নিজ থেকে এগুলো শিখিয়ে দেয় নাই, বরঞ্চ সাহাবায়ে কেরামের আদর্শটা 1400 শতাব্দীতে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মানুষ আচরণ করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে, তিনি যখন কলম চালানোর দরকার কলম চালিয়েছেন, যখন বক্তব্য দেওয়ার দরকার বক্তব্য দিয়েছেন, যখন নেকির দাওয়াত দেওয়ার নেকির দাওয়াত দিয়েছেন, একটাই উদ্দেশ্য, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, সেটা হচ্ছে ইমানের অংশ, এটাকে বাদ দিলে ইমান থাকে না, সেটা তিনি পুরো জিন্দেগির মধ্যে খেদমত করে সেটা প্রকাশ করে দিয়েছেন।
আল্লাহ, চমৎকার ভাবে আমরা নাইম ভাই থেকেও মহাব্বতে রসুল অর্থাৎ ইমানের প্রাণ রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আর এই শব্দটুকু ইমানের প্রাণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাটা এই জমানার না, সেই সোনালী যুগ থেকেই হয়ে আসছে, না হয়তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের এত যে ইতিহাস আমরা পড়ি, অধ্যয়ন করি, হাদিসে করিমা পড়ি, যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করার জন্য, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভ করার জন্য সাহাবায়ে কেরামের এত আপ্রাণ চেষ্টা, কেন এই যে কথাটা ইমানের প্রাণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতক্ষণ পর্যন্ত আমরা নিজের প্রাণের চাইতে, সম্পদের চাইতে, সন্তানের চাইতে নিজের নবীকে ভালোবাসতে না পারবো, ততক্ষণে কামিল ইমানদার হতে পারবো না।
অনেকে প্রশ্ন করে আমি আল্লাহ হযরতকে কেন ফলো করব, তো সংস্কারক এটা নিজ থেকে আসে না, এগুলো আল্লাহ তাআলা পাঠায়। আল্লাহ হযরত হচ্ছেন 1400 শতাব্দীর মুজাদ্দিদ,
জি,
সংস্কারক, তো আলা হযরত নিজ থেকে তো কিছু, আমি এই জন্য বারবার পয়েন্টটা তুলছি, অনেকে শয়তানের ওয়াসওয়াসা দেয়, এই বুজুর্গকে কেন মানবো, ওই বুজুর্গের কথা কেন শুনবো, আরে ইনারা কোনো বুজুর্গ, কোনো ওলি আল্লাহ বুজুর্গ দরবে নিজের কথা বলে না, তারা আল্লাহ ও তার রসুলের যে বিধিবিধান সেটা মানুষের নিকট
পৌঁছায়,
যেহেতু তার জীবন থেকে আমরা যে মূল জিনিসটা পাই সেটা হচ্ছে এলম থাকতে হবে, এলম, জ্ঞান থাকতে হবে, শুধু জ্ঞান থাকলে হবে না, জ্ঞানের সাথে সাথে ইশকে থাকতে হবে, যেখানে ইশকে মোহাব্বত আলা হযরত বলা হয়, তো এলম সাথে ইশ, আবার এলম ছাড়া ইশকন্দ, আর ইশ ছাড়া ইলেমের কোনো রুই নাই, সেজন্য একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত, সেজন্য আমরা যদি চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করি, ভালোবাসি, সেজন্য আলা হযরত ইমাম আহলে সুন্নাত যে জিনিসগুলো আমাদেরকে দিয়েছেন, উপহার দিয়েছেন, হাদিয়াকে বখশি দিয়েছেন, ফতোয়া রাজাবিয়া দিয়েছেন, ইনার লিখিত অসংখ্য কালাম, অসংখ্য পুস্তিকা, পুরো জিন্দেগি,
যে টপিক আপনি চাইবেন ওই টপিকের উপর আলা হযরতের কালাম,
জি 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 জি, দিতে হবে।
জিশান মান আলা হযরতে, জিশান মান জিশান মান আলা হযরতে, জিশান মান আলা হযরতে, প্রিয় নবীর অতি প্রিয় জিনি, জিশান মান আলা হযরতে, গৌসে পাকের নয়ন তারা তিনি, জিশান মান আলা হযরতে, সুন্নি নিদায়ে তাজে রয়েছে, নবীর প্রেমের প্রদীপ জ্বালিয়েছে, সুন্নি নিদায়ে তাজে রয়েছে,
আমরা মান কাবাদ শুনছিলাম, দর্শক শ্রোতার কিছু কল রয়েছে, কল শুনবো। এর আগে কিছু কথা, কিছু আরজি পেশ করার আছে আপনাদের কাছে। দর্শক শ্রোতা, ইতিহাসের পাতায় কিছু এমন মহান মহিষী নারী আছে, তাদের নাম পাবেন না, অথবা এমন কিছু আল্লাহওয়ালা ব্যক্তি আছে ইতিহাসের পাতায়, তাদের নাম আপনি পাবেন না, কিন্তু তাদের কর্ম, তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের আমল, তাদের লালন পালন, তাদের স্নেহ মমতা, আদর্শ, এগুলোর কারণে এক প্রজন্ম এমনভাবে উজ্জীবিত হয়ে ওঠে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আজ আমরা যার আলোচনা করছি, সাইদি আলা হজরত রাহমতুল্লাহি তালালার, পুরো পৃথিবী জুড়ে এই মাসে আলা হজরতের বড় বড় প্রোগ্রাম হচ্ছে, ইজতেমা জিকির নাথ হচ্ছে, আরও কী কী হচ্ছে আলা হজরতের নামে। লিয়াকত ভাই শুরুতে বলছেন, যান তার মাজার শরীফ যেখানে বেরিলিতে, হয়তো এখন জমজমাটভাবে আয়োজন চলছে, আর মাত্র 10 দিন পরে ওরুস মুবারক, এরকমের বা আরও কম রয়েছে, 8-9 দিন বাকি রয়েছে। এমন একজন মহান ব্যক্তি যার কথা ইতিহাসের পাতায় পাবেন না, কিন্তু তার আমল, তার ইবাদত, তার আদর্শ এমনিভাবে বর্তমান যুগকে কীভাবে আঁকড়ে ধরছে। দাওয়াত ইসলামের কাজ তো জানেন আপনারা, প্রায় পৃথিবীর 200 কান্ট্রিতে ছড়িয়ে আছে, এবং ইয়া রাসূলুল্লাহর স্লোগান এই দাওয়াত ইসলামী 200-এরও অধিক কান্ট্রিতে পৌঁছে দিয়েছে। কার মাধ্যমে? এই দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা যিনি রয়েছেন কেবলা শাইখ তরিকাত আমিরুল সুন্নাতের বদৌলতে। দর্শকের কিছু কল রয়েছে, কয়েকটা কল শুনি, এরপরে লিয়াকত ভাই থেকেও আলোচনা আরও শুনবো, কিছু বাকি মনে হয় রয়ে গেছে যেটা তার কথায় বুঝতে পেরেছি ওই সময়। জি, কল শুনিয়ে দিন।
আমি ঢাকা থেকে বলছিলাম, মাদানী ছিনিনের অনুষ্ঠান আলা হজরতের জীবন ও কর্ম, মাশাল্লাহ এই অনুষ্ঠানটি খুবই সুন্দর হচ্ছে। এই অনুষ্ঠান থেকে আমরা আলা হজরতের কর্ম সম্পর্কে আমরা জানতে পারবো, আমার জন্য দোয়া করবেন।
মাশাল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাকে, দোয়া করছি, অনুষ্ঠানের সাথেই থাকবেন। পরবর্তী কল দেন।
এটা আমি কুমিল্লা জেলা থেকে বলছেন, আমি তো মাদানী চ্যানেল দেখি, ওজন্য অনেক ভালো লাগে।
মাদানী চ্যানেল দেখেন, ভালো লাগে, আল্লাহ তাআলা কবুল করেন। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ শাহিদ রেজা, আমি ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আলা হজরতের জীবন ও কর্ম, মাশাআল্লাহ খুবই সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমরা আলা হজরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জীবন সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারব। ধন্যবাদ জানাই মাদানী চ্যানেলকে আমাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য, আমার জন্য দোয়া করবে।
শুকরিয়া সাথে থাকার জন্য এবং চমৎকার অভিমত দেওয়ার জন্য। পরবর্তী কল দেন।
মোহাম্মদ জুলফিকার, আমার কাছে অনেক ভালো লাগে, আমার পরিবারের সবসময় দেখি এখানে আল্লাহ রসুল সম্বন্ধে, আমার সম্বন্ধে, দুনিয়ার সব কিছু নিয়ে ব্যাপার, আপনাকে সহমত করো।
আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সবসময় মাদানী চ্যানেল দেখবেন। পরবর্তী কল দেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলার মোহাম্মদ সুজন আলী, আপনাদের অনুষ্ঠানটা দেখতে এসে খুব ভালো লাগতেছে, আজকের আলোচনাটা খুবই কার্যকরী একটা আলোচনা, আমাদের সমাজের জন্য মানে খুবই কার্যকর।
আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এভাবে করেই মাদানী চ্যানেলের অনুষ্ঠানের সাথে থাকবেন, অনুষ্ঠানগুলো দেখবেন, নিজের পরিবারের সবাইকে দেখাবেন, আত্মীয় স্বজনকেও দাওয়াত দেবেন মাদানী চ্যানেল দেখার জন্য। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান ওয়ালিদ, আমি পঞ্চগড় কামাতলা থেকে আরজ করছিলাম। আমি এখন মাদানী ছিলেন বাংলাদেশ আল্লাহ হাফেজ রহমতুল্লাহ আলাইহি জীবন কর্ম দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি একটি নাচ শুনতে চাই, নাচতে হলো আমিও যাব একদিন সোনার মদিনা।
অনুষ্ঠানের শেষের দিকে এসে কালামের অনুরোধ জুনাইদ ভাই, দেখা যাক সময় পেলে আপনাকে কালাম শোনাবো। পরবর্তী কল দেন।
আমিন ঢাকা থেকে, আমি কি গজল শুনতে চাই, সোনার মদিনা পালের মদিনা।
আচ্ছা শোনাবো, সাথেই থাকুন যদি সম্ভব হয়। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ শেখ লাবিব কাদেরী, শেখপুর থেকে। আমি একটি মানকাবার শুনতে চাই, মানকাবারটি হলো মুর্শিদ আমার আত্মার।
সুবহানাল্লাহ, মুর্শিদ আমার আত্মার মানকাবাদের অনুরোধ এসেছে। জুনাইদ ভাই যদি সম্ভব হয় এক পংক্তি করে হলেও শুনবেন ইনশাআল্লাহ তাআলা আপনার থেকে। লিয়াকত ভাই, আলোচনা শুনছিলাম ইমানের প্রাণ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা অসংখ্য দলিল রেখে গেছেন এই টপিকের উপরে, এই বিষয়ের উপরে। বললামই আমি ফতোয়া রাজাবিয়া শরীফের 30 খণ্ড আপনি দেখেন, ওখানে একটা চ্যাপ্টার একটা অধ্যায় রেখেছেন এই যে ইমান, ইমানের মূল নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এ বিষয়ের উপরে, এবং অসংখ্য কিতাবের মধ্যে আলা হযরত এর দলিল এবং এর আয়াতে কারিমা এবং এর হাদিস মোবারকা বর্ণনা করেছেন যে ইমানের মূল, ইমানের প্রাণ, ইমানের জান রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরও যদি কিছু আলোচনা শুনি।
জি, আমরা শুরুতেই বলছিলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করাটা হচ্ছে আমাদের জন্য ইমানের মূল বিষয়।
জি,
আপনি নবী পাককে মহব্বত করবেন না, আল্লাহকেও পাবেন না। আর যদি নবী পাককে মহব্বত করতে পারেন তাহলে আল্লাহকেও পেয়ে যাবেন। তো মহব্বত করার আমি বললাম যে তিনটি কারণে মানুষ মহব্বত করে। একটি তো হচ্ছে তার সৌন্দর্যকে দেখে, এরপর হচ্ছে সে বাকামাল হয়, তার এক্সট্রাঅর্ডিনারি থাকে, তার এমন কিছু কর্মকাণ্ড আমরা দেখি যেগুলোর কারণে আমরা ফিদা হয়ে যাই। যদি আমরা দেখি আমাদের পাড়া মহল্লার মধ্যে যদি কেউ কোনো এক্সট্রাঅর্ডিনারি হয়, যদি কেউ কোনো মানে এমন কিছু করে যেগুলো দেখে আমাদের অবাক লাগে,
স্বাভাবিকভাবে 8-10 জন দ্বারা হয় না,
জি জি, এগুলো দেখে আমরা তার উপর ফিদা হয়ে যাই। তো এটা তো তার দুনিয়াবি অবস্থা। যদি আমরা দেখি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি দেখি আমি ওই দুনিয়াদার বা দুনিয়ার কোনো মানুষের রাজত্ব শুধু তার আশেপাশের কয়েক বাউন্ডারির মধ্যে, বা আমরা যদি কোনো একটা দেশ নিয়ে নিই তার ওই দেশের মধ্যে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন বা কামাল ছিলেন, কেমন এক্সট্রাঅর্ডিনারি ছিলেন যে ওনার রাজত্ব ছিল আসমানেও।
সুবহানাল্লাহ,
কেননা বলা হচ্ছে যে তিনি জমিনে থেকে আসমানে চাঁদকে 2 টুকরো করেছেন।
জি,
এরকম বা কামাল আর কে আছে,
কে আছে?
বলা হচ্ছে যে আমি শুরুতে যেটা বলেছিলাম আসলে জেহেনে ছিল এটাই যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসরের নামাজ এর ওয়াক্ত চলে গিয়েছে নবী পাকের মহাব্বতের কারণে। আচ্ছা, এখানে তো উনি চাইলে নবী পাককে জাগিয়ে নিজের আসরের নামাজ
পড়তে নিতে পারতেন,
কিন্তু উনি এটা কি ইমানের মূল মনে করেছেন যে নামাজের চাইতে এখন নবী পাকের আরামই হচ্ছে আমার জন্য সবচেয়ে জরুরি,
রাইট?
তো এটা কি ইমানের মূল মনে করেছেন? তো এজন্য বলা হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বা কামাল ছিলেন যে আসরের ওয়াক্ত গিয়ে মাগরিব হয়ে গেছে, নবী পাক মাগরিব থেকে আবার আসর করে দিয়েছে। আচ্ছা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন ক্ষমতা, কেমন এক্সট্রাঅর্ডিনারি আল্লাহ আল্লাহ তাআলা বানিয়েছেন ওনাকে। একবার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান নবী পাকের দরবারে আসলেন, বললেন হুজুর বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির খুবই প্রয়োজন, চারিদিকে হাহাকার করছে, সব কিছু শুকিয়ে যাচ্ছে, আমাদের খুব কষ্ট হচ্ছে, আপনি একটু বৃষ্টির জন্য দোয়া করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য আল্লাহ তাআলার দরবারে হাত তুললেন। হাত তুলতে না তুলতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আল্লাহ তাআলা মেঘকে একত্রিত করেছেন এবং অনেক বেশি বৃষ্টি মানে বর্ষণ করিয়ে দিয়েছেন। আচ্ছা, এত বেশি বৃষ্টি পড়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক থেকে বৃষ্টির কাতরা
পানি
ফোঁটা এগুলো পড়ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে ফারিগ হয়ে গেলেন, চলে গেলেন। তো এই বৃষ্টি যে শুরু হয়েছে এটা মুসলসল হতেই আছে, হতেই আছে, হতেই আছে। এখন সাহাবায়ে কেরাম আবার আসলো, হুজুর কি দোয়া করলেন, বৃষ্টি তো এতটুকু প্রয়োজন ছিল না যতটুকু আপনি দোয়া করেছেন, এখন বৃষ্টি তো থামারই নাম নাই। তো নবী পাককে আবার আরজ করলো, হুজুর একটু এখন বৃষ্টি থামার জন্য দোয়া করেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মানে ওনাদেরকে নিয়ে গেলেন, কিন্তু বৃষ্টি থামার জন্য দোয়া করে নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে এভাবে ইশারা করে 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 একটি গোল চক্র বানিয়েছে। তো যেখানে ওই সাহাবিরা বসবাস করতো এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তাশরিফ এনেছিলেন, ওই পুরো জায়গাটাকে এভাবে গোল দিয়ে নবী পাক শুধু আঙ্গুল দিয়ে ইশারা করেছে, ওদিক থেকে মেঘ সরে গিয়েছে, বাকি সব জায়গায় বৃষ্টি পড়ছে কিন্তু এটা এই জায়গাতে আর বৃষ্টি হচ্ছে না। তাহলে দেখুন আলা হযরত এখানেও কি সুন্দর শায়ের শায়রি করেছেন, বলছেন বা খুদা খুদা কা ইহি হেদর নেহি আর কোই মফর মকর জো ওয়াহা সে হো ইহি আকে হো জো ইহা নেহি ওয়াহা নেহি। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা এমন বা কামাল বানিয়েছেন, শুধু বা কামাল নয়, নবী পাক কে এমন এমন ক্ষমতা দিয়েছেন, যদি এই ক্ষমতা দেখার পরেও কেউ নবী পাকের উপর ঈমান না আনে না, সে এখানেও হবে না
ওখানেও হবে না, রাইট,
আর এখানে যদি হয়ে যায় সে ওখানে অটোমেটিক হয়ে যাবে। তো এজন্য আমাদেরকে নবী পাককে মহব্বত করার মহব্বতের যে সেকেন্ড যে রিজন থাকে বা কামাল, এটাও নবী পাকের মধ্যে আছে, শুধু আছে না, দুনিয়ার এমন বা কামাল শখস দুনিয়াতে না আর কেউ হয়েছে না হবে
না হবে। আল্লাহ,
থার্ড রিজন ছিল কেয়ারিং,
জি
হ্যাঁ, যে আমাকে নিয়ে চিন্তা করবে, আমি তো এটাই চাই না,
জি,
যে আমাকে নিয়ে চিন্তা করবে, যে আমাকে নিয়ে ভাববে, যে আমাকে সবসময় সাপোর্ট করবে, এখানেও করবে ওখানেও করবে। আচ্ছা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কেয়ারিং ছিল?
আমার হুজুর ছাড়া হ্যাঁ, যারা আছে বাকিরা সবাই এখানেই করবে,
মানুষ তো একটা পূর্ণ বয়স্ক হয়, আকল হয়, এরপর আপনাকে নিয়ে চিন্তা করবে না, উনি কেমন কেয়ারিং, ওনার মধ্যে কেমন আমাদের জন্য দরদ, যে পয়দা যখন হচ্ছে দুনিয়াতে, যখন তেশি বাঁধতেছে তখনও রব্বি হাবলি উম্মতি, যখন মেয়েরাজে, আচ্ছা ওখানে তো নিজেরটা নিয়ে চিন্তা করতে পারতো না, এটা এত স্পেশাল জায়গা, সবাই তামান্না করে রবের দিদার, ওখানে গিয়ে তো নিজের জন্য চাইতে পারতেন, নিজের আল আহালের জন্য চাইতে পারতেন, না না না, সেখানে গিয়ে উম্মতের কথা। আচ্ছা বলা হচ্ছে যখন হাশরের দিন সব নবী এবং আম্বিয়ারা সব রসুলরা আপন আপন মিম্বরের মধ্যে বসে থাকবেন, নবী পাক কিন্তু নিজের মিম্বরে থাকবেন না। বলা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত তসল্লির সাথে ওখানে বসবে না, যতক্ষণ এক এক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবে না।
সুবহানাল্লাহ।
এজন্যই তো সেখানেও আলা হযরত বলেছেন, যেটা হুজুর বলেছেন বাংলায় আমি একটু শায়রি ভাবে বলেছি, যে করু তেরে নাম পে জান ফিদা, না বস এক জান দো জাহান ফিদা, দো জাহান সে ভি নেহি জি ভরা, করু ক্যা করোড়ো জাহান নেহি।
সুবহানাল্লাহ।
তো এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যদি আমরা মহব্বতই না করি না, ঈমানই থাকবে না,
ঈমান থাকবে না,
ঈমানের কোনো অস্তিত্বই থাকবে না, আপনি যতই আল্লাহ আল্লাহ জপেন না কেন, নবীর মহব্বত ছাড়া কেউ কখনো ঈমানদার
হতে পারছে না।
আল্লাহ পাকের একত্ব, তো উনার সারা জিন্দগিটা ছিল শিরিক বেদাতের বিরুদ্ধে কলম তিনি ধরেছেন। সাথে সাথে সেকেন্ড অপশন যেটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, বলেছে কেউ নবী করিম আলাইহিস সালাতু ওয়াসালাম হাজির নাজির নূর এবং যে গায়েবের খবরদাতা, এই আকীদার উপর তিনি কোরআন এবং হাদিসের আলোকে অসংখ্যভাবে তলিল দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ কলম ধরেছেন। এরপর ফতোয়া রাজবিয়াতে রয়েছে, তো বলা হচ্ছে ঈমান যদি বাঁচাতে হয় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আসমত বুঝতে হবে। একটা মানুষের বডি, এটা একটা শরীর, এই শরীরের মধ্যে যদি রুটা না থাকে, প্রাণটা যদি না থাকে, সে লাশ,
জি,
শরীরের আদাম নাই। তো একজন ইমানদার ব্যক্তির যদি ইমান, যে ইমান বলতেছে, ইমানের মধ্যে যদি নবীর প্রেম না থাকে, তাহলে ওই ইমানটাই মৃত, ওই ওই ইমানটাই লাশ। তো সেজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতটা বেশি থাকতে হবে। আলা হযরত ইমাম আলী সুন্নাত কি করেছেন, করেছেনটা কি, বলা হচ্ছেন আল্লাহ তাআলার পরে আমার সবচেয়েতে বড় বড় নিয়ামত এবং সম্বল হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ জারি রেখেছিলেন। হায়দাকে বকশিশের মধ্যে নাতের পন্থী লিখেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। এই শানগুলো কিন্তু যেমন তেমন শান না, নিজের মতো করে না, যদি এই শানগুলো, এই পঙ্ক্তিগুলো যদি বিচার বিশ্লেষণ করা হয় তো দেখা যাবে এক একটা কোরআনে পাকের আয়াত তাফসীর হয়ে যাবে। আচ্ছা তিনি কয়েকটা জিনিসটা একদম সামনে রেখেছেন, সেটা হচ্ছে আদব, আদব ইমানের যে বিষয়টা আদব, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক লেখার সময় তিনি কলম উঠিয়ে আদবের সাথে লিখতেন। হ্যাঁ, এরপর জুতা খুলে মদিনা শরীফের দিকে মুখ করে বসতেন, দেখেন কলম চালাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোবারক নাম লিখবে, এই মোবারক নাম লেখার সময় কলম উঠিয়ে আদবের সাথে লেখা, জুতা নিজের জুতা খুলে মদিনা পাকের দিকে মুখ করে তিনি আদব সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখন তো উনি নিজের স্থানে থেকে মদিনার আদব করছে, কেউ মদিনায় গিয়েও মদিনার আদব করা
আদব করতে পারছে,
হ্যাঁ এমনও আছে, এটাও ইমানের একটা বিষয়।
আচ্ছা, তারপর যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুস্তাখি করছে, বেয়াদবি করছে, তিনি ছাড় দেন নাই, এটা ইমানের বিষয়। ইমানের বিষয় যখন চলে আসছে, তিনি ফতোয়া দিয়ে প্রথমে সতর্ক করেছেন, পরবর্তীতে বাতিলদের বিরুদ্ধে তিনি আপোষ করেন নাই।
আল্লাহ,
ইমান যদি বলে, ইমানের বলিয়ান যদি থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারে ব্যস্ত আগে করলে, বেয়াদবি করলে ছাড় দেওয়া নাই।
আল্লাহ চাইলে, নবীর ব্যাপারে নো কম্প্রোমাইজ,
আল্লাহ চাইলে তো আমরা এই সফরের যে প্রোগ্রাম শুরু করেছি এর মধ্যে আলা হযরত
টাইম কম,
আল্লাহ চাইলে ইনশাআল্লাহ তাবারক তাআলা, জি টাইম কম, সময় কম আমাদের আজকের দর্শক শ্রোতা, আগামী পর্বে আবারও ইনশাআল্লাহ তাবারক তাআলা এই প্রোগ্রামে উপস্থিত হব এবং মোবাল্লিক থেকে চমৎকার তথ্যগুলো আমরা অনুষ্ঠানে জানার চেষ্টা করব। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ইমামে আহলে সুন্নাত রাজা, মুজাদ্দিদে দীন ও মিল্লাত রাজা, পারওয়ানায়ে শামে রিসালাত রাজা, পারওয়ানায়ে শামে রিসালাত রাজা।